Assalamualaikum warahmatullahi بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
রমজান মাস আসলো আর সে সকল লোক যারা এটি থেকে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করেছে তাদের উপর কল্যাণ রাজি বিস্তৃত করে চলে গেছে। এখন হয়তো দুই বা তিন দিন বাকি আছে, যাই হোক রমজান স্বীয় সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। একজন বুদ্ধিমান এবং প্রকৃত মোমেন সবসময় স্মরণ রাখে, আর তাকে রাখা স্মরণ রাখা উচিত যে রমজানের সমাপ্তির অর্থ এই নয় যে আমাদের দায়িত্ব কর্তব্যেরও সমাপ্তি ঘটেছে, বরং রমজান এসব অবশ্য করণীয় কাজ এবং দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব অবশ্য পালনীয় দায়িত্ব পালন এবং স্থায়ীভাবে করার রীতি শিখাতে এসেছে রমজান। আর এক্ষেত্রে উন্নতির বিভিন্ন মাইল ফলক চিহ্নিত করার জন্য এসেছে, আর এটি শিখিয়ে সমাপ্তির দিকে সেটি এগিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে ফরজ রোজার মাসের সমাপ্তি ঘটছে, কিন্তু অন্যান্য অবশ্য পালনীয় দায়িত্বের মান উন্নত রাখা এবং সেক্ষেত্রে ক্রমাগতভাবে উন্নতি করার যে সফর তা আরম্ভ হচ্ছে। যদি আমরা এই সত্য ভুলে যাই যে রমজানের পর আমাদেরকে আমাদের অবশ্য পালনীয় দায়িত্ব এবং কর্তব্যের মান কিভাবে বজায় রাখবো বা রাখতে হবে, তাহলে আমরা রমজান সেভাবে অতিবাহিত করিনি যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করার কথা বলেছেন। এখাদিসে মহানবীর উক্তি রয়েছে, তিনি বলেন পাঁচ নামাজ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, আর এক রমজানের পর অন্য রমজান, নিজেদের মাঝে ঘটিত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। শর্ত হলো যদি কবিরা গুনাহ বা বড় বড় পাপ এড়িয়ে চলা হয়। স্পষ্ট হতে হবে যে মানুষের ছোট ছোট ভুল ভ্রান্তি যদি মানুষ চিহ্নিত না করে, সেগুলো থেকে বাঁচার চেষ্টা না করে, আর সেগুলো হয়ে গেলে যদি ইস্তেগফার না করে, তাহলে সেগুলোই কবিরা গুনায় বা বড় পাপে রূপ নেয়। এর অর্থ হলো প্রতিটি মুহূর্ত মানুষের হৃদয়ে খোদাভীতি বিরাজমান থাকা উচিত, ইস্তেগফার করা উচিত যেন এগুলো থেকে মুক্ত থাকতে পারে। অতএব আমরা যদি এক রমজানের সাথে পরবর্তী রমজান, এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সময় নেকি, নিজেদের দায়িত্ব পালন, অবশ্য পালনীয় দায়িত্ব পালন বিষয়ে সচেষ্টতা থাকি, তাদের মানুষের অধিকারও আছে, আল্লাহর অধিকারও, তো এর এভাবে যদি বছর আমরা না কাটাই, বছরের বাকি মাসগুলো না অতিবাহিত করে, তাহলে রমজান থেকে সত্যিকার অর্থে আমরা লাভবান হইনি। আমাদের সৌভাগ্য যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সকল বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে আমাদেরকে পথের দিশা দিয়েছেন, বারবার তিনি আমাদের নসিহত করেছেন যে ইবাদতের দায়িত্ব সঠিকভাবে পালন করো আর বান্দাদের প্রাপ্য যথাযথভাবে প্রদান করো। জীবনযাপনের একটা কর্মপন্থা তিনি আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। যদি এই কর্মপন্থাকে আমরা জীবনের অংশ বানিয়ে নেই এই রীতি এবং নীতি অনুসারে জীবন অতিবাহিত করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সেসব পথে বিচরণকারী হব যা পুণ্যে অগ্রসর হওয়া এবং পুণ্যের ক্ষেত্রে উন্নতি করার মাধ্যম, যা এক রমজানের সাথে অন্য রমজানকে মিলিত করার কারণ হয়ে থাকে, যা সেই সময়ের ভিতর কৃত পাপ এবং ভুল ভ্রান্তি থেকে রক্ষা করার রাস্তা এবং ক্ষমা অর্জনের রাস্তা বা ক্ষমা লাভের রাস্তা। এই যুগে মহানবীর এই নিষ্ঠাবান দাস সেই আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুসারে জীবন অতিবাহিত করার জন্য বারবার নসিহত করেন এবং স্পষ্টভাবে তিনি তা বর্ণনা করেন যে যদি খোদার কৃপা, যদি স্থায়ীভাবে খোদার কৃপা রাজের উত্তরাধিকারী হতে হয় তাহলে এগুলোর উপর আমল করো বা এগুলোর উপর প্রতিষ্ঠিত হও। এখন মাসিহ ইসলামের কয়েকটি নসিহত আমি তুলে ধরব। রমজানে ইবাদতের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হয়, ফরজ নামাজ এবং নফল আমরা বিশেষ যত্ন সহকারে পালনের চেষ্টা করি, কিন্তু নামাজ ফরজ হওয়ার শিক্ষাটি, নামাজ আবশ্যক হওয়ার বিষয়টি কোনো বিশেষ মাসের সাথে বা কোনো বিশেষ সময়ের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং দিনে পাঁচ বেলার নামাজ যথাসময়ে বছরের ১২ মাস পড়া বা আদায় করা আবশ্যক। এ বিষয়ে হুজুর সাল্লাম মোমিনদেরকে বারবার নসিহত করেছেন, বারবার মোমিনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একবার তিনি বলেন যে নামাজ ছেড়ে দেয়া মানুষকে অবিশ্বাস এবং শিরকের নিকটে নিয়ে যায়। পুনরায় তিনি বলেন কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি এই হিসাব নিখুঁত এবং সঠিক থাকে তাহলে সে সফল এবং মুক্তিপ্রাপ্ত। তো এই হলো নামাজের গুরুত্ব, কোনো বিশেষ মাসের সাথে এটি সম্পর্কযুক্ত নয়, বরং দৈনিক পাঁচ বেলার নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম নামাজের গুরুত্বের বিষয়ে বারবার নসিহত করেছেন, বারবার বুঝিয়েছেন, পরিষ্কারভাবে বলেছেন বা খোলাসা করে আমাদেরকে বুঝিয়েছেন যে নামাজ কী আর নামাজ কীভাবে আদায় করা উচিত, কীভাবে নামাজকে উপভোগ করে তোলা যায়, কীভাবে নামাজের স্বাদ পাওয়ার চেষ্টা করা যেতে পারে। এমন নামাজই খোদার ভালোবাসা বৃদ্ধি করে। এমন নয় যে যখন কোনো প্রয়োজন দেখা দিল, জাগতিক কোনো সমস্যা দেখা দিল তখন জায় নামাজ বিছালাম বা মসজিদে গিয়ে কিছুটা আহাজারি করলাম, কাঁদলাম বা দোয়া করলাম, সমস্যার যখন সমাধান হয়ে গেল খোদাকে ভুলে গেলাম, বা কেবল রমজানে নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করলাম এরপর ভুলে গেলাম, বা সেই ধরনের মনোযোগ থাকলো না যা পূর্বে ছিল। যদি এমনই হয় তাহলে নামাজ পাপ থেকে পরিত্রাণের কারণ হয় না, আর জুমাও না আর রোজাও না, যেমনটি কিনা হাদিসে উল্লেখ করা হয়েছে, যে হাদিসের কথা আমি পূর্বেই বলেছি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম নামাজ কি তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নামাজ একটি বিশেষ দোয়া, কিন্তু মানুষ এটিকে বাদশাদের কর মনে করে, বাধ্য হয়ে পড়ছে, নির্বোধ এতটাও জানে না যে খোদা তালার এসব বিষয়ের প্রয়োজন কি। তার ব্যক্তিগত আত্মাভিমানের মুখাপেক্ষী নয় যে মানুষ দোয়া, তার পবিত্রতার গুণগান গাওয়া এবং তার একত্ববাদের ঘোষণারত থাকবে, এতে মানুষের নিজেরই কল্যাণ নিহিত। অর্থাৎ এভাবে সে নিজের লক্ষ্য এবং অভীষ্ট পেয়ে যায়, অভীষ্টে পৌঁছে যায়। আমার এটি দেখে বড়ই পরিতাপ হয়, আক্ষেপ হয় যে আজকাল ইবাদত, তাকওয়া এবং ধর্মানুবর্তিতার প্রতি ভালোবাসা নেই। এগুলো ভালোবাসার জগৎ, ভালোবাসা থাকলে সঠিকভাবে পড়া হয়। এর কারণ হলো একটি সার্বজনীন কুপ্রথার বিষক্রিয়া। এই কারণেই আল্লাহর ভালোবাসা লোপ পাচ্ছে, মানুষ কুপ্রথায় নিমজ্জিত হচ্ছে, আর ইবাদতে যে ধরনের স্বাদ পাওয়া উচিত সেই স্বাদ মানুষ পায় না। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যাতে আল্লাহ তাআলা একটা বিশেষ স্বাদ রাখেননি। যেভাবে এক রোগী পরম উন্নত সুস্বাদু খাবারের স্বাদ পায় না, সেটিকে তিক্ত বা বিষাদ মনে করে, ওষুধ খাওয়ার কারণে বা রোগের কারণে মুখের জিহ্বার স্বাদ হারিয়ে যায়, কোনো কিছু স্বাদ পায় না, রোগী খেতে অস্বীকার করে বা খাবারের বিভিন্ন দোষ তালাশ করতে থাকে। একইভাবে এমন মানুষ যারা ইবাদতে স্বাদ পায় না, তারাও রুগ্নদের ন্যায়, অসুস্থদের ন্যায়, তাদের নিজেদের রোগ সম্পর্কে ভাবা উচিত। কারণ আমি যেভাবে এখানে বললাম, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যাতে আল্লাহ তাআলা কোনো স্বাদ রাখেননি। খোদা তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাই কারণ কি যে সেই ইবাদতে তার জন্য স্বাদ বা আনন্দ থাকবে না? ইবাদতে অবশ্যই স্বাদ আছে, আনন্দ নিহিত আছে, এমন নয় যে নেই, কিন্তু সেটিকে উপভোগ করার মানুষও তো থাকতে হবে, সেই স্বাদ নেয়ার মানুষও থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেখানে মানুষ ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, তাই ইবাদতে স্বাদ এবং আনন্দ পরম পর্যায়ের অন্তর্নিহিত রাখা আবশ্যক ছিল। আর এই জন্য, কেননা এটি রাখা আবশ্যক ছিল, কেননা এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আর এই বিষয়টি প্রাত্যহিক অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন দেখো, খাদ্যশস্য, সমস্ত পানাহারের বস্তু মানুষের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এগুলো থেকে সে একটা বিশেষ স্বাদ পায় না? প্রশ্ন হলো, স্বাদ নেয়া উপভোগের অনুভূতির জন্য তার মুখে কি জিহ্বা নেই? দৃষ্টিনন্দন জিনিস হোক, তা উদ্ভিদ বা জড়বস্তু, পশু হোক বা মানুষ, তা দেখে কি সে আনন্দিত হয় না, সে উপভোগ করে না? মনোহর চিত্তাকর্ষক সুরেলা শব্দে কান কি পুলকিত হয় না? তাই প্রশ্ন হলো, এই বিষয়টি প্রমাণ করার জন্য আরও কি কোনো প্রমাণ দরকার যে ইবাদতে এক স্বাদ আছে? আর মানুষ সব কিছু উপভোগ করে, তাই ইবাদতে কেন থাকবে না? ভালোভাবে বোঝার চেষ্টা করো যে ইবাদত কোনো বোঝা নয়, এটি কোনো কর নয়, এতে এক স্বাদ আছে, এটি আনন্দ আছে। এই স্বাদ ও আনন্দ পৃথিবীর সকল স্বাদ এবং নফসের সকল আনন্দ থেকে মহান এবং উন্নততর। যেভাবে এক রোগী পরম সুস্বাদু খাবারের স্বাদ থেকে বঞ্চিত থাকে, একইভাবে হ্যাঁ ঠিক সেইভাবে সেই ব্যক্তি দুর্ভাগা যে ইবাদতকে উপভোগ করে না, তার অবস্থা রোগীর মতো, নিজের রোগের চিকিৎসা করো সেই বিষয়ে চিন্তিত হয়। তাই বিষয়টি বোঝার প্রয়োজন আছে যে কিভাবে স্বাদ পাওয়ার চেষ্টা করা যায়। যে জিনিস বা যে বস্তুর মানুষ চেনে না বা জানেই না এবং বুঝেই না, তার স্বাদ সে কীভাবে পেতে পারে? যার সব অনুভূতি লোপ পেয়েছে বা হারিয়ে গেছে, সে কীভাবে কোনো কিছু, কোনো নেমত বা এর স্বাদকে উপভোগ করতে পারে বা তা অনুভব করতে পারে? মানুষ যদি বস্তুবাদিতায় লিপ্ত হয়, এসব জিনিসের যদি চিন্তাই না থাকে, তোয়াক্কাই না করে, তাহলে সে রোগী। তিনি এর সমাধানও তুলে ধরেছেন, তিনি বলছেন আমার অভিজ্ঞতা হলো মানুষ নামাজে উদাসীন এই কারণে থাকে, আলস্য এই জন্য প্রদর্শন করে যে তারা এই সাধ সম্পর্কে অজ্ঞ যে আল্লাহ তাআলা নামাজে অন্তর্নিহিত রেখেছেন। এর বড় কারণ হলো মানুষ জানে না, আর শহর ও গ্রামে আলস্য এবং ঔদাসীন্য আরও অনেক বেশি। শতভাগ বা শতকরা পঞ্চাশ ভাগ মানুষ পুরো সচেতনতার সাথে পুরো সোচ্চারভাবে তাদের সত্যিকার প্রভুর সামনে সেজদাবনত হয় না। তখন প্রশ্ন উঠে যে কেন কেন মানুষ বিনত হয় না বা কেন ইবাদত করে না। আসলে তারা এই আনন্দ আর এই স্বাদ সম্পর্কে অজ্ঞ, আর এই স্বাদ তারা কখনো উপভোগও করেনি। কখনো এমনও হয় যে আমরা নিজেদের কাজে রত থাকি, মুয়াজ্জিন তখন আজান দিয়ে দেয়, আর মানুষ তখন আজান শোনাও পছন্দ করে না। তারা বলে যে আমরা কাজ করছি, আজান দিয়ে একটা সমস্যা সৃষ্টি করছে, তো তারা কষ্ট পায়, আজানের আওয়াজ শুনে তাদের কষ্ট হয়। অনেক সময় মানুষ অন্যদেরকে এটিও বলে যে দেখানোর জন্য নামাজে যেতে হবে বা দোকান বন্ধ করতে হবে। এদের অবস্থা সত্যিই করুন, শোচনীয় অবস্থা তাদের। এখানেও কিছু মানুষ এমন আছে যে তাদের দোকান মসজিদের নিচে, কিন্তু কখনো গিয়ে মসজিদে দাঁড়ায় না। তাই আমি এটি বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কাকুতি মিনতির সাথে বিগলিত চিত্তে দোয়া করা উচিত, যেভাবে ফল এবং বিভিন্ন জিনিসের বিভিন্ন প্রকার স্বাদ রেখেছো, নামাজ এবং ইবাদতেরও একবার সেভাবে স্বাদ উপভোগ করিয়ে দাও। খোদার কাছে দোয়া করা উচিত, তাহলেই স্বাদ পাওয়া যাবে যে হে আল্লাহ নামাজের স্বাদ উপভোগ করিয়ে দাও। মানুষ একবার যদি স্বাদ পায় তাহলে সেদিকে সে মনোযোগ নিবদ্ধ করবে বা করে। দেখো, কেউ যদি কোনো সুদর্শনকে একটি বিশেষ আনন্দের সাথে দেখে তাহলে তার কথা খুব ভালোভাবে মনে থাকে, আর কোনো কুৎসিত চেহারাকে দেখে তাহলে তার সকল অবস্থা মূর্ত হয়ে তার সামনে এসে যায়, তার সামনে মূর্ত হয়। হ্যাঁ, যদি সম্পর্ক বা সংশ্লিষ্টতা না থাকে কিছুই মনে থাকে না। একইভাবে বেনামাজিদের দৃষ্টিতে নামাজ একটি জরিমানা, অনর্থক সকালে উঠে শীতে উজু করে ঘুম বাদ দিয়ে বেশ কয়েক প্রকার আরাম পরিত্যাগ করে নামাজ পড়তে হয়। আসল কথা হলো তার অনীহার কারণে সে বুঝে না যে নামাজে কি আনন্দ আর কি স্বাদ রয়েছে। বাহ্যত সে মোমেন এবং মুসলমান হওয়ার দাবি করে, কিন্তু হৃদয়ে এক প্রকার অনীহা রয়েছে নামাজের প্রতি। নামাজের মোকাবেলায় আরাম এবং বিশ্রামে সে বেশি স্বাদ পাচ্ছে, ঘুম এবং বিশ্রামকে সে বেশি উপভোগ করছে। সে জানে না নামাজকে কিভাবে উপভোগ করা যায়। আমি দেখি নেশায় অভ্যস্ত মদ্যপ ব্যক্তি যখন আনন্দ পায় না, সে পেয়ালার পর পেয়ালা পান করতে থাকে। এক পর্যায়ে সে এক ধরনের নেশা হয়। বুদ্ধিমান এবং বুজুর্গ মানুষ এটি থেকে লাভবান হতে পারে। কিভাবে মদ্যপ বা নেশাবাজের নেশা দেখে কিভাবে শেখা যায়? যদি কেউ নিষ্ঠাবান মোমেন হয়ে থাকে তাহলে সে স্থায়ীভাবে অবিচলতার সাথে সে নামাজ পড়তে থাকবে এবং পড়া অব্যাহত রাখা উচিত যেন সে এক পর্যায়ে গিয়ে উপভোগ করে। যেভাবে মদ্যপ ব্যক্তির মাথায় এক আনন্দ থাকে যা অর্জন করা হলো তার লক্ষ্য, একইভাবে মাথায় এবং হৃদয়ে নামাজের পরম উদ্দেশ্য সেই স্বাদ অর্জন করা যদি হয়ে থাকে, দোয়াও যদি করে চেষ্টাও করে, এরপর নিষ্ঠা এবং উচ্ছ্বাস নিয়ে সেই নেশাবাজ ব্যক্তির ব্যাকুলতা এবং উৎকণ্ঠার ন্যায় যদি হৃদয়ে দোয়া সৃষ্টি হয়, আমি যাই বলেছি পূর্বে যে তার আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন সেই স্বাদ এবং আনন্দ পায়, তাহলে আমি বলছি আর সত্য সত্যই বলছি যে অবশ্যই সেই স্বাদ সে পাবে। যদি এই বেদনা নিয়ে সে দোয়া করে সে আনন্দ পাবে, স্বাদ পাবে। এরপর নামাজ পড়ার সময় সেই স্বার্থ দৃষ্টিতে থাকা উচিত যাতে যা তার লক্ষ্য হয়ে থাকে, আর এহসান নেকিও যেন সামনে থাকে। যেভাবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, পুণ্য পাপকে মিটিয়ে দেয়। অতএব এসব পূর্ণ এবং আনন্দ স্বাদ হৃদয়ে মাথায় রেখে দোয়া করা উচিত। পূর্ণবান এবং সৎ কর্মশীলদের যে নামাজ, সেই নামাজের যেন সামর্থ্য লাভ হয়। ইন্নাল হাসানাত ইউসিবনা সাইয়্যাত, অর্থাৎ পূর্ণ বা নামাজ পাপ মুছে দেয় বা মিটিয়ে দেয়, দূরীভূত করে। আর এক জায়গায় বলেছেন যে নামাজ অশ্লীলতা এবং পাপ থেকে রক্ষা করে। আমরা দেখি অনেকেই সারা জীবন নামাজ পড়া সত্ত্বেও পাপ করতে থাকে। এর উত্তর হলো তারা প্রাণ ঢালা নামাজ পড়ে না, আর সততার সাথে নিষ্ঠার সাথে নামাজ পড়ে না। যদি কোনো প্রভাব না পড়ে তাদের, তারা নামাজ তো পড়ে কিন্তু তাতে প্রাণ থাকে না আর সঠিকভাবে পড়ে না। তারা কেবল প্রথাগতভাবে সেজদায় মাথা ঠুকে তাদের হৃদয়ে মৃত। আল্লাহ তাআলা এগুলোর নাম কিন্তু হাসানাত রাখেননি, পূর্ণ রাখেননি। এমন নামাজ হাসানাত বা পূর্ণ নয়, পূর্ণ গণ্য হয় না। আল্লাহ এখানে হাসানাত শব্দ ব্যবহার করেছেন, আসসালাত নয়। যদিও অর্থ একই, এর কারণ হলো নামাজের সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা। এই নামাজ পাপ, সেই নামাজ পাপ দূরীভূত করে যার মাঝে এক নিষ্ঠা থাকে আর তাতে কল্যাণের উপকরণ থাকে। এমন নামাজ অবশ্যই পাপকে দূরীভূত করে। নামাজ কেবল ওঠা বসার নাম নয়, নামাজের মগজ এবং নামাজের প্রাণ হলো সেই দোয়া যা নিজের মাঝে এক আনন্দ এবং স্বাদ অন্তর্নিহিত রাখে। এই আনন্দ এবং স্বাদ পাওয়ার জন্য, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা আবশ্যক। কেবল জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য যেন দোয়া করা না হয়, বরং এই উদ্দেশ্যে দোয়া করা উচিত। যেভাবে রোগ থেকে আরোগ্য লাভের জন্য মানুষ সকল চেষ্টা করে, চিকিৎসাও করে, দোয়াও করে, একইভাবে এই নামাজের জন্য চেষ্টা এবং দোয়া করতে হবে। তিনি আরও বলছেন, নসিহত করে বলছেন তিনি, নামাজ সেভাবে পড়ো যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। অবশ্য নিজেদের চাহিদা অভাব অনটনকে মসনুন দোয়ার পর নিজ ভাষায় অবশ্যই করো, আল্লাহর কাছে দোয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। এর ফলে নামাজ নষ্ট হয় না। আজকাল মানুষ নামাজকে নষ্ট করে ফেলেছে। নামাজ কেবল মাথা ঠোকা ছাড়া আর কোনো কিছু নয়। খুব তাড়াতাড়ি মোরগের মতো কয়েকটি ঠোকর মেরে নামাজ শেষ করে, এরপর দোয়ার জন্য হাত উঠায়। আমাদের এশিয়ায়, পাক ভারত উপমহাদেশে এটি রীতি, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললো, এরপর হাত উঠিয়ে দোয়া আরম্ভ করে দেয়। নামাজের মূল প্রাণ হলো দোয়া। নামাজ থেকে বেরিয়ে দোয়া করলে মূল লক্ষ্য অর্জিত হতে পারে না। যেমন এক ব্যক্তি বাদশার দরবারে যায়, তার সামনে নিজের অবস্থা তুলে দেওয়ার সুযোগও থাকে, কিন্তু তখন সে কিছু বলে না। কিন্তু দরবার থেকে বেরিয়ে আসার পর সে নিজের আবেদন যদি উপস্থাপন করে, তাহলে আর কী লাভ হবে? এদেরও অবস্থা একই, নামাজে কাকুতি মিনতির সাথে দোয়া করে না। তোমাদের যে দোয়া করতে হয় নামাজে করো। দোয়ার যে রীতি এবং শিষ্টাচার রয়েছে সেটি সামনে রাখো। নামাজ পড়ার রীতি মহানবী আমাদের শিখিয়েছেন। কিভাবে শিখিয়েছেন? এক হাদিস অনুসারে এক ব্যক্তি এসে নামাজ পড়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এরপর সালাম করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেন, যাও আবার নামাজ পড়ো। তিনি দেখছিলেন মসজিদে, তিনি বসেছিলেন, বৈঠক চলছিল। এভাবে তিনবার তাকে দিয়ে তিনি নামাজ পড়িয়েছেন। এরপর সে ব্যক্তি বলে যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, এর চেয়ে উত্তম নামাজ পড়তে আমি জানি না, তাই আপনি নিজেই আমাকে নামাজ পড়ার সঠিক রীতি শিখিয়ে দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হও, প্রথমে তাকবীর বলো, এরপর যতটা পারো জানো কোরআন তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, এর সাথে কোরআনের একটা অংশ পড়ো, এরপর ধীর স্থিরভাবে রুকু করো। এমন নয় যে কিছুটা ঝুঁকে আবার দাঁড়িয়ে গেলে, সঠিকভাবে রুকু করো, এরপর সোজা দাঁড়িয়ে যাও, পুরো গাম্ভীর্যের সাথে সেজদা করো, ধীরে সুস্থে। এরপর সেজদা থেকে উঠে পুরোপুরি বসো। অনেকেই দুই সেজদার মাঝে কোনো গ্যাপ দেয় না, এক সেজদা করার পর আবার দ্বিতীয় সেজদা করে নেয়। তিনি বলছেন, পুরোপুরি বসো এক সেজদার পর, এরপর দ্বিতীয় সেজদা করো। এইভাবে পুরো নামাজ বিরতি দিয়ে দিয়ে সুন্দরভাবে আদায় করো। অনেকে প্রশ্ন করে, নামাজ কিভাবে সাজিয়ে গুজিয়ে পড়া যায়। তো এই হলো সাজিয়ে সুন্দর করে নামাজ পড়ার রীতি, থেমে বিরতি দিয়ে পুরো সময় দিয়ে নামাজের প্রতিটি গতিবিধিকে পুরো সময় দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এরপর নামাজের প্রকৃত মর্ম এবং অর্থ বুঝে নামাজ পড়ার পর একজন মোমেনের দায়িত্ব হলো কোরআন পড়া এবং বোঝা, সেদিকে মনোযোগ নিবদ্ধ করা। যেভাবে প্রায় ক্ষেত্রে রমজানে এদিকে দৃষ্টি থাকে, মনোযোগ থাকে, নামাজের কোরআনের তাফসীর সম্পর্কেও চিন্তা ও প্রণিধান করো, ভাবো। এটিও এক রমজানকে পরবর্তী রমজানের সাথে মেলানোর একটি মাধ্যম। কোরআনের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। কোরআন পাঠ করা সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, যদি কোরআন না থাকতো আমাদের হাতে, আর হাদিসের এই পুরো সংকলনই যদি মান এবং বিশ্বাসের জন্য একমাত্র গর্বের কারণ হতো, তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন জাতিকে লজ্জায় মুখও দেখাতে পারতাম না। আমি কোরআন শব্দ সম্পর্কে ভেবেছি, তখন আমার সামনে এটি স্পষ্ট হয়েছে যে এই আশিস মণ্ডিত শব্দের মাঝে অসাধারণ ভবিষ্যৎবাণী আছে, অর্থাৎ এই কোরআনই একমাত্র পড়ার যোগ্য। আর এক যুগে এটি সব আরও বেশি পড়ার যোগ্য হবে, যখন অন্য অন্য পুস্তককে এর সাথে শরিক করা হবে, তখন ইসলামের সম্মান রক্ষার জন্য আর মিথ্যাকে নির্মূল করার জন্য এটি একমাত্র কিতাব পাঠের যোগ্য হবে, অন্য অন্য পুস্তক সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার যোগ্য হবে। পুরকানের একই অর্থ, অর্থাৎ এই কিতাব সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হবে, কোনো হাদিস বা অন্য কোনো কিতাব ইমানের হবে না। তাই এখন সব গ্রন্থ ছেড়ে দাও, দিন রাত আল্লাহর কিতাবকে পাঠ করো। বড় বেঈমান সেই ব্যক্তি যে কোরআনের দিকে আদৌ দৃষ্টি দেয় না। অন্যান্য বই পুস্তককেই দিন রাত মত্ত থাকে। আমাদের জামাতের উচিত সর্বান্তকরণে কোরআনের কাজ এবং কোরআনের প্রণিধানে যেন ব্যস্ত হয়, হাদিস নিয়ে চিন্তা ভাবনা যেন পরিত্যাগ করে। বড় পরিতাপের বিষয় যে কোরআন সেইভাবে পঠন পাঠনের ব্যবস্থা করা হয় না যতটা হাদিসের করা হয়। এখন কোরআনের অস্ত্র হাতে নাও, তাহলে বিজয় তোমাদেরই। এই আলোর সামনে কোনো অন্ধকার দাঁড়াতে পারে না। পুণ্য ধরে রাখা সম্পর্কে তিনি এই নির্দেশনা দিয়েছেন, ধর্মকে জাগতিকতার উপর সর্বমূল্যে প্রাধান্য দেবে। তিনি এ সম্পর্কে বলেন যে দেখো, দু ধরনের মানুষ হয়ে থাকে। এক শ্রেণী তারা যারা ইসলাম গ্রহণ করে জাগতিক ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যায়, নিমজ্জিত হয়, ডুবে যায়। শয়তান তাদের উপর ভর করে, আমি ব্যবসা করতে বারণ করছি না। সাহাবীরা ব্যবসাও করতেন, কিন্তু তারা ধর্মকে জগতের উপর প্রাধান্য দিতেন। তারা ইসলাম গ্রহণ করেছেন আর তাদের হৃদয়কে দৃঢ় বিশ্বাসে সমৃদ্ধ করার মতো জ্ঞান তারা অর্জন করেছেন। এই কারণেই কোনো ময়দানে শয়তানের আক্রমণে তারা দোদুল্যমান হননি, কোনো বিষয়ে তাদের সত্য প্রকাশের পথে বাদ সাধতে পারেনি। আমার কথার একমাত্র অর্থ হলো, যারা সম্পূর্ণভাবে দুনিয়ার কীট হয়ে যায়, দুনিয়ার পূজারি হয়ে যায়, এমন মানুষ শয়তানের দাস হয়ে যায় এবং শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে। দ্বিতীয় শ্রেণী তারা, যারা ধর্মের উন্নতির বিষয়ে চিন্তা করে সেই চিন্তায় থাকে। এই শ্রেণী তারা, যাদেরকে হিজবুল্লাহ বলা হয় বা আল্লাহর দল বলা হয়, তারা শয়তান এবং তার বাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত হন। সম্পদ ব্যবসার মাধ্যমে যেহেতু বৃদ্ধি পায়, এ কারণে খোদা তাআলা ধর্মের উন্নতি এবং ধর্মসন্ধানকে ব্যবসা আখ্যায়িত করেছেন। ধর্ম অর্জন করাও আল্লাহর দৃষ্টিতে ব্যবসা, যেমন আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম على تجاره تنجيكم من عذاب اليم আমি কি তোমাদের এমন এক ব্যবসা বা বাণিজ্য সম্পর্ক অবহিত করবো যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। তিনি বলেন, সর্বোত্তম ব্যবসা হলো ধর্মের ব্যবসা, যা বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দেয়। অতএব আল্লাহর ভাষায় আমি তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম আলা তাজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তিনি বলেন, যারা ধর্মের উন্নতি, ধর্মের প্রতি আগ্রহ রাখে না, কোথাও আমার আশঙ্কা হয় যে কোথাও শয়তান তাদের উপর আবার আধিপত্য না বিস্তার করে বসে। এ বিষয়ে কোনো আলস্য থাকা উচিত নয়, অলসতা দেখানো উচিত নয়। তিনি বলেন, কোনো বিষয় যা মানুষ বোঝে না তা জিজ্ঞেস করা উচিত, যেন তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে উন্নতি হয়। বোঝা নিষেধ নয়, না বুঝলে জিজ্ঞেস করো, প্রশ্ন ওঠা উচিত। তিনি বলছেন ব্যবহারিক উন্নতির জন্য, বিশ্বাস উন্নতির জন্য, প্র্যাকটিক্যাল উন্নতির জন্য প্রশ্ন করা উচিত। ধর্মকে জাগতিক বিষয়ের উপর প্রাধান্য দিতে হলে যেখানে ইমানে উন্নতি করা আবশ্যক, সেখানে জ্ঞানগত এবং কর্মগত উন্নতিও আবশ্যক, আর এর জন্য চেষ্টা করা উচিত। রমজানের কল্যাণ রাজি ধরে রাখার জন্য, অব্যাহত রাখার জন্য হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের যে রীতি শিখিয়েছেন তা হলো পারস্পরিক সম্পর্কের বিষয়টি, অর্থাৎ উন্নত চরিত্র, যে উন্নত আদর্শ রমজানে আমরা দেখানোর চেষ্টা করেছি তা অব্যাহত রাখা, পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করা, বৃদ্ধি করা, আর পরস্পরের বা একে অন্যের প্রাপ্য প্রদান করা। তিনি বলেন আমাদের জামাত উন্নতি করবে না যতক্ষণ পর্যন্ত পারস্পরিক প্রকৃত ভালোবাসা সৃষ্টি না হবে। যে শক্তিশালী বা যাকে শক্তি দেওয়া হয়েছে সে যেন দুর্বলকে ভালোবাসে। আমি যখন শুনি যে কেউ কারো ত্রুটি বিচ্যুতি দেখলে তার সাথে ভালো ব্যবহার করা পরিত্যাগ করে, বরং তাকে ঘৃণা করে, অথচ তার জন্য দোয়া করা উচিত ছিল, তাকে ভালোবাসা উচিত এবং তাকে কোমলতা এবং নমনীয়তার সাথে বোঝানো উচিত, কিন্তু এটি না করে বিদ্বেষ বাড়ানো হয়, যদি মার্জনা করানো হয়, যদি ক্ষমা করানো হয়, এভাবে অধঃপতিত হতে হতে পরিণাম অশুভ হয়। আল্লাহ তাআলা এটি পছন্দ করেন না। এক জামাত তখন গঠিত হয় যদি পরস্পরের প্রতি সহমর্মিতার ভিত্তিতে দুর্বলতা ঢেকে রাখা হয়। অবস্থা যদি এমন হয় তাহলে একজন অন্যজনের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় হয়ে যায়, আর তারা পরস্পরকে আপন ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসে, কাছের মনে করে, এমন সহানুভূতি থাকা চাই। কারো যদি পুত্র হয়, কারো যদি কোনো পুত্র থাকে, সেই পুত্র যদি কোনো দোষ করে বসে, তার দুর্বলতা পিতা ঢেকে রাখে, তাকে পৃথকভাবে বোঝানো হয়। ভাই ভাইয়ের দুর্বলতা ঢেকে রাখে, সত্যিকার ভাই হলে এমনটি হয়। কখনো ভাইয়ের দোষ ত্রুটি সে বলে বেড়ায় না যে সে এই অন্যায় করেছে, এই পাপ করেছে। তো আল্লাহ যখন ভাই বানান সেক্ষেত্রে ভাইদের সাথে কি এমনই ব্যবহার করতে হবে? জাগতিক ভাইয়েরা ভ্রাতৃত্বের যে রীতি কখনো পরিত্যাগ করে না, তোমরা কেন ছাড়বে? তিনি বলেন অনেক সময় মানুষ বিভিন্ন পশু, বানর বা কুকুরের কাছ থেকেও শিক্ষা নিতে পারে। এই রীতি অশুভ, যে অভ্যন্তরীণ বিভেদ থাকবে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে অভ্যন্তরীণ যে নেয়ামত এবং ভ্রাতৃত্বের রীতি কথা স্মরণ করিয়েছেন। যদি তারা স্বর্ণের পাহাড়ও খরচ করত সেই ভ্রাতৃত্ব সৃষ্টি হতো না যা মহানবীর মাধ্যমে তাদের লাভ হয়েছে। একইভাবে আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠিত করেছেন, এমন এই ভ্রাতৃত্ব তিনি এখানে প্রতিষ্ঠিত করবেন। আমি আল্লাহর কাছে এক বুক আশা রাখি, তিনি ওয়াদা দিয়েছেন যে জাইলুল্লাযীনা তাবাউকা فوق الذين كفروا الى يوم القيامه আমি নিশ্চিতভাবে জানি তিনি এক জামাত গঠন করবেন যা কিয়ামত পর্যন্ত অস্বীকারীদের বিরুদ্ধে জয়যুক্ত থাকবে। কিন্তু এই যে পরীক্ষার যুগ আর দুর্বলতার যুগ, এই যুগ সবাইকে নিজের সংশোধন এবং অবস্থার উন্নতির সুযোগ দেয়। দেখো পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করা, কারো মর্মযাতনার কারণ হওয়া, কঠিন ভাষা ব্যবহার করে ওনাদের কষ্ট দেওয়া, দুর্বলদের তুচ্ছ মনে করা অনেক বড় পাপ। আমাদের জামাতে শক্তিশালী পাহলওয়ানদের কোনো প্রয়োজন নেই, বরং এমন শক্তিশালী মানুষ আমাদের প্রয়োজন যারা চারিত্রিক পরিবর্তনের জন্য সচেষ্ট থাকবে। এটি সত্য কথা যে সে সাহসী বা পাহলোয়ান নয় যে পাহাড়কে নিজের জায়গা থেকে সরাতে পারে, সত্যিকার সাহসী সে যে নিজের মাঝে চারিত্রিক ও নৈতিক পরিবর্তন আনয়ন করতে পারে। অতএব স্মরণ রেখো, পুরো শক্তি সামর্থ্য চরিত্র পরিবর্তনের জন্য ব্যয় করো, কেননা এটি সত্যিকার শক্তি এবং সাহসিকতা, পারস্পরিক ভালোবাসা, প্রেম, প্রীতি, পরস্পরের অধিকার প্রদান, বিনয় সাথে বিনয়ের মাঝে জীবন অতিবাহিত করা সম্পর্কে তিনি বলেন যে তাকওয়াশীল হওয়ার শর্ত হল নিজের জীবন দারিদ্র এবং বিনয়ের মাঝে অতিবাহিত করা। এটি তাকওয়ার একটি শাখা। এর মাধ্যমে অবৈধ ক্রোধের মোকাবেলা করতে হবে আমাদেরকে। বড় বড় তত্ত্বজ্ঞানী সিদ্দিকদের জন্য চূড়ান্ত বিষয় হলো ক্রোধ সংবরণ করা। আত্মশ্লাঘা এবং অহংকার রাগ থেকে সৃষ্টি হয়। একইভাবে স্বয়ং রাগ অহংকার এবং গর্বের কারণ হয়। অর্থাৎ রাগ অনেক সময় রাগের কারণে আত্মশ্লাঘা এবং অহংকারের জন্ম নেয়। আর এটি তখন হবে যখন মানুষ নিজেকে অন্যের উপর প্রাধান্য দেবে। আমি চাই না আমার জামাতের অনুসারীরা পরস্পর একে অন্যের চেয়ে নিজেদের বড় বা ছোট মনে করবে বা পরস্পরকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে। আল্লাহ জানেন বড়কে ছোটকে। এটি এক ধরনের তাচ্ছিল্য, যার মাঝে এই তাচ্ছিল্যের ব্যাধি আছে, আশঙ্কা রয়েছে যে এটি একটি বীজের মতো অঙ্কুরিত হয়ে বড় হয়ে তার ধ্বংসের কারণ হবে। অনেকে বড়দের সাথে সাক্ষাতের সময় বড় বিনয় প্রদর্শন করে, কিন্তু বড় সে যে গরিবের কথা বিনয়ের সাথে শুনে তার মন জয় করে, তার কথাকে সম্মান করে। তাচ্ছিল্যপূর্ণ কোনো কথা যেন মুখে না আনে, যার ফলে মর্মযাতনার কারণ হতে পারে। দাদারদের বড়দেরকে বিশেষভাবে এই কথা স্মরণ রাখা উচিত। যার সাথেই সে কথা বলে বড় ভালোবাসার সাথে সুন্দরভাবে যেন সে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, আলা তানাবাজু বিল আলকাব বেসাল ইসমুল ফুসুক বাদ আল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। তোমরা খেপানোর উদ্দেশ্যে পরস্পরের কোনো নাম রেখো না, এটি পাপাচারী এবং অনাচারীদের কাজ। যে কাউকে খেপায় বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে সে যতক্ষণ নিজে সে অবস্থায় নিপতিত না হবে মরবে না। যখন সবাই একই প্রস্রবণ থেকে পান করো, কেউ জানে না যে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। জাগতিক নীতির ভিত্তিতে কেউ সম্মানিত হতে পারে না। আল্লাহর দৃষ্টিতে বড় সে যে বেশি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অতএব রমজানে যে তাকওয়া সৃষ্টি হয়েছে, তাকওয়ার দাবি হলো পারস্পরিক সম্পর্ককে উন্নত থেকে উন্নতর করা, পারস্পরিক লেনদেনের বিষয়ে উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করা, নৈতিক চরিত্রের উন্নত চরিত্রের স্বাক্ষর রাখা। তিনি বলেন যে আমি বহুবার বলেছি, তোমরা নিজেদের মাঝে ঐক্য সৃষ্টি করো, একতা সৃষ্টি করো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিক্ষায় দিয়েছেন যে তোমরা এক অস্তিত্বের মতো হয়ে যাও, নতুবা তোমাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাবে। নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর যে নির্দেশ, তার উদ্দেশ্য এটি যেন একতা সৃষ্টি হয়। বৈদ্যুতিক শক্তি এক থেকে অন্যের মাঝে বৈদ্যুতিক শক্তির মতো একের কল্যাণ অন্যের মাঝে সঞ্চালিত হবে। যদি মতভেদ থাকে আর ঐক্য থাকে তাহলে দুর্ভাগ্যই থেকে যাবে। বর্তমান পরিস্থিতির কারণে নামাজে যদি একটা দূরত্ব রেখে আমরা দাঁড়াই তাহলে এটি একটি প্রয়োজনের নিরিখে। ছোটরা বা বড়রা যেন কখনো এটি মনে না করে যে এটি স্থায়ী একটি বৈশিষ্ট্য আমাদের, এমন নয়। অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছে, দূরত্ব কমছে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। মসজিদে যদি সারি থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সাথে দাঁড়ানো উচিত। এ কথা আপনারা সবসময় স্মরণ রাখবেন। প্রয়োজনের কারণে অবশ্য একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন বাজামাত নামাজ জারি থাকে, এই কারণে দূরত্ব রেখে আমরা নামাজ পড়ছি। অবস্থা এখন ভালোর দিকে, আশা করি অচিরেই স্বাভাবিক অবস্থা বহাল হবে। তিনি বলছেন, মুসলমান ইসলাম বলছেন, মহানবী ইসলাম বলেছেন, পরস্পর ভালোবাসো, একে অন্যের অবর্তমানে দোয়া করো। খুবই গুরুত্বপূর্ণ কথা এটি, একে অন্যের জন্য, একে অন্যের অবর্তমানে দোয়া করো। কেউ দোয়ার জন্য বলুক বা না বলুক, জানো বা না জানো, মোটের উপর জামাতের সদস্যরা জামাত হিসেবে পরস্পরের জন্য যদি দোয়া করা হয় তাহলে এটি অনেক বড় একটি পুণ্য। এক ব্যক্তি যদি ভাইয়ের অবর্তমানে তার জন্য দোয়া করে, ফেরেশতা বলে যে তোমার ক্ষেত্রে এটি গৃহীত হোক, এটি কত উন্নত মানের কথা। মানুষের দোয়া গৃহীত না হলেও ফেরেশতার দোয়া তো অবশ্যই কবুল হয়। আমি নসিহত করছি এবং বলতে চাই, নিজেদের মাঝে মতভেদ থাকা উচিত নয়। আমি দুটো বিষয় নিয়ে এসেছি, প্রধানত আল্লাহর তাওহীদ অবলম্বন করো, দ্বিতীয়ত পারস্পরিক ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শন করো, এমন আদর্শ স্থাপন করো যা অন্যদের জন্য নিদর্শন হয়। সাহাবীদের মাঝে এই বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছিল। কুনতুম আদা আনফা আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়কে পরস্পর প্রীতির বাঁধনে বেঁধে দিয়েছেন। স্মরণ রেখো যে প্রীতি এবং ভালোবাসা একটা নিদর্শন, যতক্ষণ তোমাদের প্রত্যেকে এমন না হবে, অর্থাৎ যা নিজের জন্য পছন্দ করে ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, যতক্ষণ এই অবস্থা সৃষ্টি না হবে সে আমার জামাতভুক্ত নয়, সে বিপদ এবং সমস্যায় নিপতিত, তার পরিণতি ভালো হবে না। এরপর আল্লাহর প্রতি ভালোবাসার দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে আল্লাহর প্রতি ভালোবাসা বলতে কি বোঝায়, তা হলো পিতামাতা, স্ত্রী, সন্তান এবং নিজের নফস, সব কিছুর উপর খোদার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। কোরআন শরীফে আছে, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, আল্লাহ তাআলাকে যেভাবে পিতাদের স্মরণ করো সেভাবে স্মরণ করো, বরং তা আরও বেশি ভালোবাসার সাথে স্মরণ করো, গভীর ভালোবাসার সাথে স্মরণ করো। প্রকৃত তাকওয়া প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ভালোবাসা থেকে পূর্ণ অংশ নেওয়া আবশ্যক, আর এই ভালোবাসা প্রমাণিত হবে না যতক্ষণ ব্যবহারিক ক্ষেত্রে পূর্ণ না হবে। কার্যত ভালোবাসা প্রদর্শন করতে হবে, প্রকাশ করতে হবে, শুধু মৌখিক ভালোবাসা যথেষ্ট নয়। যদি কেউ মিস্ত্রির নাম উচ্চারণ করতে থাকে, তার মুখ মিষ্টিতে ভরে যাবে না, মিষ্টি বা সুগারের নাম নিলে মুখ মিঠা হবে না। মৌখিকভাবে কারো প্রতি বন্ধুত্বের কথা যদি কেউ স্বীকার করে, আর সমস্যা আর বিপদের সময় তাকে সাহায্য করা থেকে বিরত থাকে, তাহলে সে সত্যিকার বন্ধু প্রমাণিত হতে পারে না। একইভাবে আল্লাহর তাওহীদের শুধু মৌখিক স্বীকারোক্তি থাকে, এর সাথে ভালোবাসাও কেবল বলি সর্বস্বই হয়, তাহলে লাভ কি? বরং মৌখিক শিকারের পরিবর্তে ব্যবহারিক দৃষ্টান্ত বেশি গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে মৌখিক স্বীকারোক্তির কোনো অর্থ নেই, না, আমার কথার অর্থ হলো মৌখিক অঙ্গীকারের পাশাপাশি ব্যবহারিক স্বাক্ষর আবশ্যক, তাই আল্লাহর পথে জীবন উৎসর্গ করা আবশ্যক। আর এটি ইসলাম, এটি প্রকৃত উদ্দেশ্য যার জন্য আমি প্রেরিত হয়েছি। অতএব যারা এখন এই প্রশ্রবণের কাছে ভিড়বে না যে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে উৎসারিত করেছেন, সে দুর্ভাগ্যই থাকবে। যদি কিছু নিতে হয়, লক্ষ্য অর্জন করতে হয়, তাহলে সত্য সন্ধানের, প্রকৃত সন্ধানের উচিত এই প্রশ্রবণের দিকে এগিয়ে আসা, আর চলমান প্রবহমান প্রশ্রবণের কাছে মুখ রেখে দেয়া এটি হতে পারে না। যতক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক খোলস পরিহার করে আল্লাহর রাস্তা নয় সম্পূর্ণভাবে সিজদাবনত না হবে, আর এই অঙ্গীকার না করবে যে জাগতিক সম্মান পদদলিত হলেও সমস্যার পাহাড়ও যদি মাথার উপর এসে পড়ে, তবুও সে খোদাকে পরিত্যাগ করবে না, খোদার পথে সকল প্রকার কোরবানির জন্য প্রস্তুত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের এটি মহান আন্তরিকতা ছিল, সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে যান। ইসলামের উদ্দেশ্য হলো অনেক ইব্রাহিম সৃষ্টি করা। অতএব তোমাদের কোরআন শরীফে আল্লাহ তাআলা ইব্রাহিমের এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে তিনি বিশ্বস্ত ছিলেন, অর্থাৎ তোমাদের সবার চেষ্টা করা উচিত ইব্রাহিম হওয়ার। আমি সত্য করে বলছি, অলি পূজারি হও না বরং নিজে অলি হও, পীর পূজারি হও না বরং নিজে পীর পীর হও। তোমরা সেসব পথে পীর হওয়ার অর্থ এই নয় যে পীরদের মতো অহংকার এবং গর্ব হৃদয় দানা বাঁধবে, বরং বিনয়ী হও, বিশ্বস্ততা প্রদর্শন করো, এটি হলো তার কথার অর্থ। বর্তমান যুগের পীরদের মতো জাগতিকতা প্রকাশ করার উদ্দেশ্য নয়। এই পদগুলো নিঃসন্দেহে সংকীর্ণ, এই পদগুলো অনুসরণ করো, এগুলো সংকীর্ণ, কিন্তু এগুলোতে প্রবেশ করলে মানুষ প্রশান্তি লাভ করে, কিন্তু এই পথে হালকা ফুলকা হয়ে মানুষকে আসতে হবে। অনেক বড় পুটুলি যদি মাথায় থাকে আর যদি দরজা দিয়ে অতিক্রম করতে চায়, তাহলে জাগতিক সম্পর্কের বা জাগতিকতাকে ধর্মের প্রাধান্য দেওয়ার যে পুটুলি আছে তা ফেলে দাও। আমাদের জামাত যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তাহলে এই পুটুলি ছুঁড়ে ফেলা উচিত। স্মরণ রেখো, তোমাদের মাঝে বিশ্বস্ততা এবং নিষ্ঠা না থাকে তাহলে মিথ্যাবাদী সাব্যস্ত হবে আর আল্লাহর সন্নিধানে পুণ্যবান গণ্য হতে পারো না। এমন ক্ষেত্রে শত্রু পূর্বে সে ধ্বংস হবে যে বিশ্বস্ততা পরিহার করে বিশ্বাসঘাতকতার পন্থা অবলম্বন করে। আল্লাহ তালা কখনো প্রতারিত হতে পারেন না আর আল্লাহকে কেউ প্রতারিত করতে পারেও না। তাই প্রকৃত নিষ্ঠা এবং আন্তরিকতা সৃষ্টি করো। তিনি বিষয়টা ব্যাখ্যা করেছেন যে ধৈর্য এবং দোয়ার মাধ্যমেই প্রকৃত আন্তরিকতা সৃষ্টি হয়। তাই এটি অর্জনের চেষ্টা করো আর এর জন্য বিচলতার সাথে খোদাতালার দ্বারে সেজদামনত থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমাদের আগত প্রতিটি দিন যেন বিশ্বস্ততার সাথে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে সচেষ্ট থাকা উচিত। এটি আমাদের কর্মপন্থা। নামাজের দিকে স্থায়ী দৃষ্টি রাখা, সেগুলো সুন্দরভাবে পড়া, কোরআন পাঠ বোঝা, কোরআনে আদেশ নিষেধ মেনে চলা, পারস্পরিক অধিকার প্রদান করা আর একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠা, এটি উদ্দেশ্য। সত্যিকার মোমেনের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে হয়ে থাকে আর এমনই হওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্য এটি ছিল, এই কথা বারবার তিনি বলেছেন। সুতরাং এই বিষয়টি বোঝা উচিত, নতুবা শুধু বয়াত করা কোনো কাজের নয়। পরিষ্কারভাবে বিভিন্ন স্থানে তিনি এই বিষয়টি বর্ণনা করেছেন। যেমন এক জায়গায় বলেন যে বয়াতের দাবি করে, ঈমান আনার দাবি করে, তারা তো জিজ্ঞাসা করা উচিত যে আমি কি শুধু খোলস নাকি আমার ভিতর প্রাণ আছে। যতক্ষণ প্রাণ সৃষ্টি না হবে, ঈমান ভালোবাসা আনুগত্য বয়াত শিষ্যত্ব ইসলাম মানার দাবিকারক সত্যিকার দাবিকারক নয়। এসব দাবি ভালোবাসার বা ইমানের বা আনুগত্যের বা বয়াত করার যে দাবি করা হয় এগুলো দাবি সর্বস্ব হবে, প্রকৃত দাবি হবে না। স্মরণ রেখো, সত্য কথা হলো আল্লাহর দরবারে প্রকৃত প্রাণ ছাড়া খোলসের কোনো অর্থ নেই, ছিলকার কোনো অর্থ নেই। স্মরণ রেখো, জানা নেই মৃত্যু কখন আসবে, কিন্তু মৃত্যু যে আসবে এটি নিশ্চিত। তাই শুধু দাবি নিয়ে সন্তুষ্ট থাকবে না, আনন্দিত হবে না, এটি আদৌ কল্যাণকর বিষয় নয়। যতক্ষণ মানুষ নিজের উপর বহু মৃত্যু আনয়ন না করবে আর অনেক পরিবর্তন এবং বিপ্লবের মধ্য দিয়ে অতিবাহিত না হবে, ততক্ষণ মানবিকতার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য সে অর্জন করতে পারে না। জাগতিক অবস্থা প্রতি দৃষ্টিপাত করো। আমাদের মহানবী ইসলাম নিজ কর্মের মাধ্যমে এটি দেখিয়েছেন যে আমার মৃত্যু এবং আমার জীবন সব আল্লাহর জন্য। আর আজকের মুসলমানদেরকে দেখো, কাউকে যদি বলা হয় যে তুমি কি মুসলমান, বলে আলহামদুলিল্লাহ। যার কালেমা পাঠ করে তার জীবনের পুরো নীতি রীতি ছিল খোদার জন্য, কিন্তু এই ব্যক্তি বস্তু জগতের জন্য জীবিত থাকে, বস্তু জগতের খাতিরেই মরে। সাধারণ মুসলমান যতক্ষণ মৃত্যুর ক্ষণ ঘনিয়ে না আসে এই অবস্থায় তার উপর বিরাজ করে। জগতে তার উদ্দেশ্য, লক্ষ্য এবং কাঙ্ক্ষিত বিষয় হয়ে থাকে। তাই একথা বলা কিভাবে সত্য হতে পারে যে আমি মহানবী ইসলামের অনুসরণ এবং আনুগত্য করি, এটি ভাবার বিষয়। এটিকে ভাষা দৃষ্টিতে দেখবে না, মুসলমান হওয়া সহজ বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং ইসলামের জীবন্ত আদর্শ না হবে নিশ্চিত হয়েও না, এটি শুধু ছিলকাই খোলসি। যদি রসুল্লাহর অনুসরণ না করেও মুসলমান হওয়ার দাবি করো তাহলে এটি কোনো কাজের নয়, এটি শুধু ছিলকা বা খোলস নাম এবং ছিলকা নিয়ে আনন্দিত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। কোনো ইহুদিকে এক মুসলমান বলে যে তুমি মুসলমান হয়ে যাও, সে ইহুদি বলে তুমি নাম নিয়েই কেবল সন্তুষ্ট থাকো যে তুমি মুসলমান। ইহুদি বলে আমি আমার ছেলের নাম খালেদ রেখেছিলাম, কিন্তু সূর্য ডোবার পূর্বেই সে মারা যায় এবং তাকে কবরস্থ করে এসেছে, সে তো দীর্ঘজীবন পায়নি, খালেদ রাখলে কি হলো? তাই সত্য সন্ধান করো, শুধু নাম নিয়ে নামের আত্মপ্রসাদ নেবে না। কত লজ্জাসকর বিষয় যে মানুষ মহান নবীর উম্মতি আখ্যায়িত হয়ে কাফেরদের মতো জীবন অতিবাহিত করবে। তোমরা নিজেদের জীবনে মোহাম্মদ ইসলামের অবস্থা সৃষ্টি করো, সেই দৃষ্টান্ত স্থাপন করো, এরপর দেখো যদি অবস্থা তা না হয় তাহলে তোমরা শয়তানের অনুসারী। অনেক বড় সতর্কবাণী এটি, এরপরে শয়তানের অনুসরণ করবে, শয়তানের পেছনে চলবে। বস্তু এই কথা ভালোভাবে বোঝা যায় যে আল্লাহর প্রিয় হওয়া মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। যতক্ষণ খোদার প্রিয় না হবে, খোদার ভালোবাসা লাভ না হবে, মানুষ সফল জীবন যাপন করতে পারে না। আর এই অবস্থা ততক্ষণ সৃষ্টি হবে না যতক্ষণ রাসূলুল্লাহ সত্যিকার আনুগত্য করা না হবে, এতায়াত করা না হবে। মহানবী নিজের আদর্শের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম কাকে বলে। অতএব সেই ইসলাম নিজেদের মাঝে সৃষ্টি করে যেন খোদার প্রিয় ভাজন হতে পারো। তিনি বলেন, স্মরণ রেখো, আমাদের জামাত সেই উদ্দেশ্যে সৃষ্টি হয়নি যেভাবে সাধারণ দুনিয়াদার মানুষ জীবন কাটায়। শুধু মৌখিকভাবে দাবি করা যে আমরা এই জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু কোনো নেক কর্ম করার প্রয়োজন আছে বলে মনে করেনি। যেমনটি আজকের মুসলমানের অবস্থা, যদি জিজ্ঞেস করা হয় তুমি কি মুসলমান, বলে যে আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ পড়ে না, আর খোদা নির্দেশক চেনে বলে এর শ্রদ্ধা এবং সম্মান করে না। তাই আমি চাই না যে তোমরা মৌখিকভাবে ইমানের দাবি করবে আর কার্যত কোনো কিছু প্রকাশ করবে না। এই অবস্থা ওকে যে অবস্থা, এটি কোনো কাজের না, আল্লাহ এটি পছন্দ করে। পৃথিবীর বর্তমান অবস্থায় আমার আমাকে হাত চানিয়ে দিয়ে রেখেছে, আর খোদা তাআলা আমাকে নিযুক্ত করেছেন। অতএব কেউ যদি আমার সাথে সম্পর্ক রেখে ও নিজের সংশোধন না করে আর ব্যবহারিক শক্তি বৃদ্ধি না করে আর কেবল মৌখিক ইমানের স্বীকারোক্তিকে যথেষ্ট মনে করে, সে কার্যত এই কথার উপরে জোর দেয় যে আমার আসার কোনো প্রয়োজন ছিল না। কার্যত এটি বলছে যে মুসলিমদের আগমনের কোনো প্রয়োজন ছিল না। অতএব যদি নিজের কর্মের মাধ্যমে প্রমাণ করতে চাও যে আমার আসা অর্থহীন, তাহলে আমার সাথে সম্পর্ক রাখার অর্থ কী? অর্থহীনটি আমার সাথে যদি সম্পর্ক রাখো, আমার আগমনের উদ্দেশ্য এবং লক্ষ্য পূর্ণ করো, আর তা হলো আল্লাহ দরবারে নিজের নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করো, কোরআন শিক্ষার উপর সেভাবে আমল করো যেভাবে মহানবী নিজে করে দেখিয়েছেন এবং সাহাবিরা করেছেন। কোরআন শরীফের সত্যিকার উদ্দেশ্য এবং লক্ষ্য বোঝার চেষ্টা করো, এর উপর আমল করো। আল্লাহ দরবারে কেবল এতটা যথেষ্ট হতে পারে না যে মৌখিকভাবে স্বীকার করবে আর কর্মে কোনো আলো থাকবে না। রেখো যে আল্লাহ যে জামাত প্রতিষ্ঠিত করতে চান তা কর্ম ছাড়া জীবিত থাকতে পারে না। এটি সেই মহান জামাত যার প্রস্তুতি হযরত আদমের যুগ থেকে আরম্ভ হয়েছে। কোন নবী পৃথিবীতে আসেননি যিনি এই জামাতের সংবাদ দেননি। অতএব এটিকে মূল্যায়ন করো, আর উপায় হলো কর্মের মাধ্যমে প্রমাণ করো যে সত্যের অনুসারী জামাত তোমরাই, এটি প্রমাণ করতে হবে। অতএব আমরা যদি হযরত মসীহ মওউদের হাতে এই বিশ্বাসের সাথে বয়ত করে থাকি যে তিনি সে মসীহ এবং মাহদী যার আগমনের ভবিষ্যৎবাণী মহানবী ইসলাম করেছিলেন, তাহলে আমাদের নিজেদের মাঝে এক পবিত্র পরিবর্তন আনতে হবে, এক বিপ্লব সৃষ্টি করতে হবে, পৃথিবীর জন্য আদর্শ হতে হবে, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে একটা মান, একটা বিশেষ মানে আমাদেরকে উপনীত হতে হবে। রমজানে আমাদের যে প্রশিক্ষণ হয়েছে, বছরের বাকি মাসগুলোতে সেটি জারি এবং অব্যাহত রাখতে হবে। এই যে হযরত মসীহ মওউদ ইসলামের দিক নির্দেশনা একটা কর্মপন্থা রূপে আপনাদের সামনে রেখেছি, এর উপর প্রতিষ্ঠিত হওয়ার সর্বাত্মক চেষ্টা করতে হবে। নামাজ সুন্দর করে পড়তে হবে, সাজিয়ে গুজিয়ে পড়তে হবে, কোরআন অনুসারে জীবনযাপন করতে হবে, পরস্পরের অধিকার প্রদান করতে হবে, তৌহিদ প্রতিষ্ঠার জন্য সকল ত্যাগ স্বীকার করতে হবে। কেবল তবেই বয়াতের দাবি আমরা পূরণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। দোয়া করুন, পৃথিবীর জন্য দোয়া করুন, পৃথিবীর অবস্থা যেন উন্নতি হয়। পারস্পরিক শত্রুতা অব্যাহত আছে, দেশ দেশের উপর হামলা করছে, তারা যেন কাণ্ড জ্ঞান খাটায়, এসব থেকে যেন বিরত হয়। পৃথিবী ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, মারাত্মক ধ্বংসের দিকে। তারা যাদের স্রষ্টাকে যদি চিনতে পারে তবেই এটি থেকে উত্তরণ সম্ভব। একইভাবে আহমদি বন্দীদের জন্য দোয়া করুন, পাকিস্তানে আহমদিদের যে অবস্থা বিরাজমান এর জন্য দোয়া করুন, পৃথিবীর অন্য অন্য দেশে যে অবস্থা রয়েছে তার জন্য দোয়া করুন, আফগানিস্তানের আহমদি বন্দীদের জন্য দোয়া করুন, আলজেরিয়ায় যে বন্দী দশায় আছে আহমদিরা তাদের জন্য দোয়া করুন, পাকিস্তানে আইনের কারণে সর্বত্র তারা কষ্টের সম্মুখীন, মৌলবি ভীতি বা জনসাধারণের ভয়ের নামে জাজেরা বা বিচারকরা সঠিক রায় দেওয়ার সাহস রাখে না। আল্লাহ তাআলা তৌফিক দিন, পাকিস্তানের আহমদিরা যেন স্বাধীনভাবে জীবন কাটানোর সুযোগ পায়। নামাজের পর এক ব্যক্তির হাজের জানাজা পড়াবো, এটি জনাব আব্দুল বাকি আরশাদ সাহেবের জানাজা, যিনি শিরকাতুল ইসলামিয়া ইউকের চেয়ারম্যান ছিলেন। ফয়সালাবাদের ডক্টর আব্দুল হামিদ সাহেবের পুত্র ছিলেন তিনি। 27 এপ্রিলে 88 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মসীহ আলাইহিস সালামের সাহাবী হযরত মিয়াজ সিরাজউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি প্রপৌত্র, আর হযরত মোহাম্মদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরহুম ঈসা, এবং মোহাম্মদ ইউসুফ সাহেব যিনি মুসলিমদের সময় তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তার বংশের সাথে সম্পর্ক রাখতেন। আরশাদ বাকি সাহেব 1955 সনে তিনি ইংল্যান্ড এসেছেন, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। মসির ফজলেই থাকতেন তার স্ত্রী সহ। 1963 সনে চাকরির জন্য সৌদি আরব চলে যান, 72 পর্যন্ত সেখানে ছিলেন। সৌদি আরব অবস্থানকালে হজ এবং ওমরায় আগত আহমদীদের সেবা করারও তার সুযোগ হয়েছে। কোনো কোনো সাহাবিও গিয়েছেন। সৌদি আরব অবস্থানকালে আহমদী হওয়ার কারণে আল্লাহ তাআলার পথে বন্দী জীবন কাটানোরও সৌভাগ্য হয়েছে। তার সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে আহমদীয় ছেড়ে দিন, তাহলে মুক্তি দেয়া হবে। তিনি বন্দী দশা বরণ করেছেন, কিন্তু আহমদীয় ছাড়তে অস্বীকার করেছেন। 1972 সনে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি যুক্তরাজ্যে চলে আসেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে আসার পর জামাতের কাজ করার সুযোগ হয়েছে, বিভিন্ন পদে কাজ করেছেন। খলিফা মসীহ রাবে রহমাতুল্লাহ যখন হিজরত করেন, তাকে আনার জন্য হল্যান্ডে গিয়েছেন। হল্যান্ড থেকে যুক্তরাজ্য এসেছেন, তার সাথে তিনি সেক্রেটারি জায়দাদ হিসাবে তিনি যুক্তরাজ্যে কাজ করার সুযোগ পেয়েছেন। ইসলামাবাদে যে জমি ক্রয় করা হয়েছে, এতে তার অনেক বড় ভূমিকা ছিল। যুক্তরাজ্যের নায়েব আমির হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছেন। যুক্তরাজ্যের আফসার জসা সালানা চেয়ারম্যান আফ্রিকা ট্রেড, চেয়ারম্যান শিরকত ইসলামিয়া হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি দুই পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। তার এক পুত্র নবিল আরশাদ সাহেব এখানে জামাতের অনেক কাজ করে থাকেন। তার সম্পর্কে তার অফিসের সাবেক কর্মচারী মোবাশের জাফর সাহেব বলছেন, যদিও তিনি ভলান্টিয়ার হিসেবে জামাতের কাজ করছিলেন, কোনো বেতন নিতেন না জামাতের কাছ থেকে, কিন্তু বড় দায়িত্ববোধের সাথে কাজ করতেন। সময়ানুবর্তী ছিলেন, প্রতিদিন 8-10 ঘন্টা অফিসে এসে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি অফিসে এসে বসতেন, রোগের পরোয়া করেননি। তিনি তার কাজ নিজ হাতে করা খুব পছন্দ করতেন। চা নিজে বানানো পছন্দ করতেন। চা বানিয়ে দিলেও তিনি পেয়ালা কাউকে ধুতে দিতেন না, নিজেই ধুয়ে ফেলতেন। আর অনেক সময় দুপুরের খাবারের পর ডিয়ার পার্কে মানুষ টেবিলে প্লেট ইত্যাদি ছেড়ে যেত, কাউকে না বলে তিনি নিজেই উঠিয়ে ফেলে দিতেন এবং মেজ পরিষ্কার করতেন। অনেক সময় প্রয়োজন হলে টয়লেট পরিষ্কার করার জন্য কেউ না আসলে নিজেই পরিষ্কার করে দিতেন। এমন কর্মকর্তা ছিলেন যিনি বিনয়ের সাথে সব কাজ করেছেন এবং কঠোর পরিশ্রম করছেন। তার স্মৃতিশক্তি খুব প্রখর ছিল। যে দায়িত্বই ছিল উত্তমভাবে তিনি পালন করেছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত রীতিমতো নামাজ পড়তেন, বাজামাত নামাজ পড়তেন, খেলাফতের প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন। খেলাফতের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা গেলে তার ব্যক্তিগত মতামত ভিন্ন হলেও তিনি তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই সিদ্ধান্ত মেনে নিতেন আর নিজের মত ভুলে যেতেন। পরামর্শ মালিক সাহেব বলছেন যে আমি ছোট, বয়সে অনেক ছোট তার চেয়ে, তা সত্ত্বেও যখনই তার কাছে গিয়েছি খুব স্নেহের সাথে আমার দেখনাদেশনা দিয়েছেন, বিনয়ের সাথে ব্যবহার করেছেন, কথা বলেছেন। আমার সাথে এমনভাবে কথা বলতেন যেন আমি ছোট নই বরং তার সমবয়স্ক। মনিরুদ্দিন শাম সাহেবও তার সম্পর্কে লিখেছেন, ইসলামাবাদের আবাসিক ঘরগুলোর কী কী জিনিসের প্রয়োজন আছে তা দেখাশোনার জন্য দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। খুব সুন্দরভাবে সে দায়িত্ব তিনি পালন করেছেন। আর শিরকত ইসলামিয়ার দায়িত্বগুলো খুব সুন্দরভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি পালন করেছেন। এমটিএর সাথেও তার সম্পর্ক ছিল। এমটিএর কাজও, এমটিএর অর্থনৈতিক বিষয়াদি, কন্ট্রাক্ট ইত্যাদির ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে ইতিবাচক। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও ধর্মের কাজ করার বা ধর্ম সেবার তৌফিক দিন। নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে জামাত এবং খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। নামাজের পর আমি যেভাবে বলেছি বাইরে গিয়ে জানাজা পড়াবো, তার সব দেহ এখানেই আছে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ